সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন ডক্টর সাবের আহমেদ চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তার আগে আমি ছোট্ট করে সন্ত্রাস বিষয়ে কয়েকটি লাইন বলতে চাই। আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার পার্সিয়ান নববর্ষ নওরোজের সময় কয়েক দফা বোমা হামলায় অন্তত 5 জন মারা গেছে, অসংখ্য আহত হয়েছে। গত বছর একই সময়ে কাবুলের একই স্থানে নওরোজ উৎসবের সময় হামলায় মারা গিয়েছিল 29 জন। বুধবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত জেলা জিরাতে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে জঙ্গি হামলায় 6 জন আধাসামরিক বাহিনীর সদস্য মারা যায়। এর আগে রবিবার কোয়েটা অভিমুখী একটি চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণে 4 জন যাত্রী নিহত হয়, আহত হয় 8 জন। গত শুক্রবার 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরের 2টি মসজিদে জুম্মার নামাজের সময় এক শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী বন্দুকধারীর নৃশংস গুলির ঘটনায় 50 জন নিহত হয়। তারপর সোমবার 18 মার্চ নেদারল্যান্ডসে এক বন্দুকধারীর হামলায় 3 জন মারা যায়। এত মাত্র গত এক সপ্তাহের বড় বড় কয়েকটি ঘটনার কথা বললাম। প্রায় প্রতিদিনই এ ধরনের কোনো না কোনো সন্ত্রাসী হামলা বিশ্বের কোথাও না কোথাও ঘটেই চলছে, আর এসব ঘটনায় মারা যাচ্ছে অসংখ্য নিরাপরাধ মানুষ। প্রশ্ন হচ্ছে কেন? এই কেনর উত্তর খুঁজতেই আজ আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট বিভাগের শিক্ষক ডক্টর সাবের আহমেদ চৌধুরীর সঙ্গে। ডক্টর চৌধুরী, সন্ত্রাস বা জঙ্গিবাদ যাই বলা হোক, গণসমাবেশে বন্দুকধারীর গুলিবর্ষণ বা ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের গুলিবর্ষণ অথবা বোমা হামলা করে মানুষ হত্যা, সবগুলোই ঘটনাই দেখা যায় জঙ্গি বা সন্ত্রাসী কোন গোষ্ঠীর কাজ, বর্ণবাদীর কাজ অথবা হামলাকারী মানসিক ভারসাম্যহীন, এমন বলা হয় শেষ পর্যন্ত। আসলে আমাদের মূল প্রশ্ন হচ্ছে কেন এসব ঘটছে এবং এর শেষ কোথায়?
ধন্যবাদ। আসলে যে এখন আমরা যে র্যাডিকালাইজেশন বলছি বা গ্লোবাল টেরোরিজমের কথা বলছি, এটার যাত্রা যদি আমরা খুব অল্প সময়ের মধ্যে বিশ্লেষণ করতে যাই বা এটার যদি ধারাবাহিকতাটা খুব কম টাইম ফ্রেমে ধরে দেখতে চাই, তাহলে কিন্তু আমাদের যে অঙ্ক সেটা মিলবে না। যেমন ধরেন আমরা যদি ডেভিডসি রাপাপোর্ট, উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে পড়ান, ওনার যদি আমরা যে গবেষণা সেখানে দেখি, উনি যেমন 4টা ওয়েভের কথা বলেছেন, সেখানে উনি প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন সেই 1880 দশক থেকে অ্যানার্কিজমের যে উত্থান ছিল সারা বিশ্বে, তারপরে এরপরে আমরা 1920 থেকে 1960 অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট, এর ধারাবাহিকতার পরে বামপন্থী যে টেরোরিজম, যেটা আমাদের নকশালপন্থী আন্দোলন, ভিয়েতনাম ওয়ার, এই জায়গাগুলোকে নাড়া দিয়েছে। এখনকার যে টেরোরিজমের কথা আমরা বলছি বা রেডিকালাইজেশনের কথা, এটার একটা বড় জায়গা হচ্ছে আফগানিস্তানে যে মুজাহিদিন এবং রাশিয়াদের সাথে তাদের যে বিজয়, সাথে সাথে আমরা জানি যে কাছাকাছি সময় ইরানিয়ান রেগুলেশন যে বিজয়টা হয়েছিল সে ওয়েস্টার্ন শক্তির সাথে, তখন তাদের একটা ভাবধারা উঠে ইসলামিস্ট গ্রুপ গুলোর মধ্যে এবং তারা আশাবাদী হয়ে ওঠে। সাথে সাথে এটা যদি ধর্মকেন্দ্রিক দেখতে যাই, জিওনিস্ট মুভমেন্টের কথা রয়েছে বা ক্রিশ্চিয়ান কিছু রাইট মুভমেন্টের কথা রয়েছে। এখন এখানে দেখতে গেলে জায়গাটা এইরকম, সাথে সাথে আরো কিছু জায়গায় যখন আমরা কাজ করি বা আলোচনা করি আমরা দেখি, যদি আমরা দেখি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিষয়, সেখানে মূলত আইডেন্টিফাই করা যায় ফ্রাস্ট্রেশনের বিষয়গুলো, রেকগনিশন, ইন্ডিভিজুয়ালিজম সারা বিশ্বে বেড়ে যাচ্ছে, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের অভ্যস্ত হওয়ার কারণে আমরা ধীরে ধীরে আমাদের সামাজিক যে জীবন তার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, আমরা একটা প্লেস অফ বিলঙ্গিং খুঁজি। এবং কিছু কিছু মানুষ আছে যারা বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন সহ যে জায়গাগুলো আছে সেগুলো থেকে অ্যাডভেঞ্চারাস হয়ে ওঠে। সম্মিলিত এই কারণগুলোকে কোনো নির্দিষ্ট একক কারণ না বলে এক একটা গ্রুপের জন্য এক এক ধরনের বিষয় চিহ্নিত করা এবং সেইভাবে জিনিসগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা সার্বিক চিত্র ফুটে ওঠে।
আচ্ছা, এই যে দুটো শব্দ সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ, এই দুটো শব্দের ভিতরে কি কোনো মৌলিক পার্থক্য রয়েছে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ? কারণ সন্ত্রাসের পদ্ধতিগত ব্যবহার ধ্বংসাত্মক আর জঙ্গিবাদেরও তাই, মানে আলটিমেটলি ধ্বংসাত্মক কার্যকলাপই তাদের, তো এই দুটো আলাদা শব্দ কেন?
আসলে যেটা হয়েছে যে দুটোকে আমরা আলাদা করছি, জঙ্গিবাদটা অবশ্যই এটা সন্ত্রাসবাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু এটাকে ভিন্নতা যেখানে আমরা দেখতে যাচ্ছি যে এটার যে আপনার সন্ত্রাসবাদের কারণগুলো হচ্ছে অনেকটা গোষ্ঠী কেন্দ্রিক, গ্রুপ কেন্দ্রিক, ওটার যে কারণগুলো রয়েছে সেটা হয়তো দখলদারিত্ব, সেটা হচ্ছে আপনার পাওয়ার পলিটিক্স এর জায়গা। কিন্তু এই যে জঙ্গিবাদের জায়গাটা অনেকটা মতাদর্শগত, সেটা হতে পারে বিভিন্ন কারণে, কিন্তু ধর্মীয় ভিত্তিক হতে পারে, বা আপনার যেটা হচ্ছে যে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইদানিং দেখছি যে ডেমোগ্রাফিক চেঞ্জ, যে মানুষ মাইগ্রেশনের কারণে ভাবছে যে নতুন নতুন লোক আসছে, কসমোপলিটন মেট্রোপলিটন নতুন নতুন হচ্ছে, সে ভাবছে যে তার জায়গাটা বলে অন্য কেউ নিয়ে নিচ্ছে, কালকে আরো শখের বিষয় ঘটছে। তো এই ধরনের ইডিওলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং মতাদর্শগত কারণে যারা সার্বিক প্রেক্ষাপটের উপর নাকচ হয়ে কোন অ্যাক্টিভিটি করছে, সেই জায়গাটাকেই আমরা মূলত জঙ্গিবাদ হিসেবে দেখতে চাই।
আচ্ছা, আরেকটি বিষয় হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সন্ত্রাসী বলুন বা জঙ্গি গোষ্ঠী যাই বলুন না কেন, কয়েকটি নাম হচ্ছে আইএস, যেটা ইসলামিক স্টেট বলা হয়, আল কায়দা, তালেবান, সোমালিয়ায় রয়েছে আল শাবাব, নাইজেরিয়ায় বোকো হারাম, ফিলিপাইনে আবু সায়াফ, পাকিস্তানে হরকাতুল মুজাহিদিন, তারপরে এরা সবই মোটামুটি দেখা যায় যে মোটা দাগে ইসলামপন্থী উগ্রবাদে বিশ্বাসী। আর 2010 সালের পর এদের, পাকিস্তানের যেই হরকাতুল মুজাহিদিনের কথা বলছি, এরা আল কায়দা বা আইএস এর প্রতি আনুগত্য প্রকাশ করেছে। তো মানব সভ্যতার এত আধুনিক সময়ে একটার পর একটা জঙ্গি দল গড়ে উঠছে কেন, কিভাবে গড়ে উঠছে এবং কেন এটা কেউ থামাতে পারছে না?
আসল বিষয়টা হচ্ছে, এখানে যদি একটু আমরা বিশ্লেষণটা করতে যাই, যে আপনার ধর্মকে যখন থেকে পলিটিসাইজ করা হয়েছে, রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হয়েছে এবং হাতিয়ার হিসেবে, তখন থেকেই কিন্তু সারা বিশ্বে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বা ধর্মকেন্দ্রিক যারা ভিন্নভাবে সমাজকে চেঞ্জ করতে চায়, তাদের বিষয়টা গড়ে উঠেছে। আমরা আফগানিস্তানের কেসে জানি যে সেখানে যেখানে রাশিয়ার যে অনুপ্রবেশ এবং তাদের সাথে যে তাদের যে কালচারাল বিষয় ছিল, সেই জায়গায় এই অনুপ্রবেশকারীদের যে টান পড়ন, তারপরে সেখান থেকে বিজয়, ইরানের যে ঘটনাটা আমরা একটু আগে উল্লেখ করলাম, তো এই জায়গাগুলোর কারণে কিছু কিছু যারা মতাদর্শগত ভাবে ভিন্ন পথে ধাবিত হয়, ধর্মের যে প্রকৃত শিক্ষা সেই জায়গাগুলো থেকে দূরে সরে যাচ্ছে, তারা ভাবছে যে এটা অ্যানাদার ওয়ে ফরওয়ার্ড। তারা যেহেতু সংঘবদ্ধ ভাবে কিছু করতে পারছে না, যার ফলশ্রুতিতে এই ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা সমাজকে হয়তো একটা কিছু জানান দিতে চাচ্ছে বা একটা কিছু প্রকাশ করতে চাচ্ছে তাদের অস্তিত্বকে বোঝানোর জন্য।
আচ্ছা, শেষ একটি প্রশ্ন, আমাদের আর এক মিনিটের মতো সময় আছে, যেটি সেটি হলো যে আপনি আইএস আল কায়দার কথা বললেন, যে এর সঙ্গে মধ্যপ্রাচ্যের রাজনীতির একটি সম্পৃক্ততা রয়েছে। অনেকে বলেন পশ্চিমা বিশ্বের ও নানা ধরনের রাজনীতি কিংবা অস্ত্র বাণিজ্যের বিষয় সংশ্লিষ্ট আছে এদের সঙ্গে, আপনি কি বলেন এই প্রশ্নে? এক, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সভ্যতার বিকাশের সঙ্গে সন্ত্রাসবাদেরও কিন্তু বিকাশ ঘটছে, সাংস্কৃতিক কারণে, রাজনৈতিক অর্থনৈতিক দ্বন্দ্বের কারণে, তারপরে আপনি যেটি বললেন যে বৈশ্বায়ন, ধর্ম, ইসরায়েল ফিলিস্তিন সংকট, আফগানিস্তান রাশিয়ার দখলদারিত্ব, এগুলোই মূলত প্রধান বিষয়গুলো। এছাড়া না পাওয়ার কষ্ট, দারিদ্র, বিষাদ, পরিচয় সংকট ইত্যাদি কারণ রয়েছে। তো এইসব বিষয়ের কি করা যায় এগুলো নিরসনে, আপনার পরামর্শ কি একজন বিশেষজ্ঞ হিসাবে?
আসলে যেটা হচ্ছে যে আপনার নিউ ইম্পেরিয়ালিজম থেকে আমরা যখন বিশ্বে কর্তৃত্ববাদী যে রাজনীতির রূপ দেখা গেছে, সেখানে বিভিন্ন রিজনাল জায়গায় আমরা কর্তৃত্ব করার জন্য মতাদর্শগত ভাবে বা নৈতিক ভাবে যারা একও না, তাদের সাথে বিভিন্ন জায়গায় হাত মিলিয়েছে, এবং সেই জায়গাতে দেখা গেছে যে অনেক বিচ্ছিন্নবাদী গোষ্ঠী তারাও একটা এক ধরনের সুযোগ পেয়েছে, এবং বৃহৎ রাষ্ট্রগুলো এই জায়গায় ভূমিকাটা কিছুটা রয়েছে, এটা একদম অস্বীকার করা যায় না। এখন এই জায়গা থেকে মূলত হচ্ছে এটা রয়েছে, সেটা কারণগুলো আমরা আলোচনা করছি, কিন্তু উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায়টায় আমি যেটা মনে করি, ধর্মভিত্তিক রেডিকালাইজেশনের যে জায়গাটা, সেখানে আমরা নতুন ভাবে, যেমন আমরা নিজেরা একটা গবেষণা করছি যে ইন্টারফেথ ডায়ালগ, ধর্ম সবগুলো ধর্মের মধ্যেই আপনার যে মর্মবাণী সবগুলো কিন্তু কাছাকাছি, এবং এই যে যখন ধর্মীয় যে শিক্ষাটা, যেটা যে কোনো ধর্মেরই হোক, সেটা কখনোই জঙ্গিবাদ বা উগ্রবাদকে সমর্থন করে না। আমরা যে কতটা কাছাকাছি এবং আমাদের মধ্যে যে মিলের জায়গাগুলো, সেগুলো ইন্টারফেস ডায়ালগের মাধ্যমে বোঝাতে হবে, তাহলে যখন কেউ আমাদের বিপদগামী করতে চাইবে, তখন আমরা তাদেরকে সেই জায়গাটা মোকাবেলা করতে পারবো।
জি ডক্টর সাবের,
বৃহৎ রাষ্ট্রগুলোর
ডক্টর সাবের আহমেদ, আজকে আমাদের শেষ করতে হচ্ছে, আমার মনে হয় এ নিয়ে আরো বিশদ আলোচনা করব আরো একদিন আপনার সঙ্গে। অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।